রাহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দা সম্পর্কে আলোচনা করব।
পবিত্র কোরআনের পঞ্চম সূরা মায়দায় রয়েছে 120 আয়াত। এই সূরা নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহির মৃত্যুর কয়েক মাস আগে। এই সূরায় হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার ফলে আকাশ হতে খাদ্য ও ফলমূল তথা মায়দা নাজিল হওয়ার ঘটনাটির উল্লেখ থাকায় সূরাটির এই নামকরণ করা হয়। বিশ্বনবীর জীবনের সর্বশেষ এই সূরায় উম্মতের নেতৃত্ব সহ তার স্থলাভিষিক্ত নিয়োগ ও ধর্মীয় নানা বিষয়ে বিধান দেওয়া হয়েছে। বিপথগামী খ্রিস্টানদের তৃত্ববাদ ও কিয়ামত সংক্রান্ত নানা বিষয়ে বক্তব্য রয়েছে এই সূরায়। সূরা মায়দাকে সূরা আহত ও উকুদ মানা হয়, যার অর্থ হল অঙ্গীকার বা চুক্তি। অঙ্গীকার পূরণের গুরুত্ব সম্পর্কে এই সূরায় মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা নিজের কৃত অঙ্গীকার বা ওয়াদা পালন করো। তাফসীরকারগণ মনে করেন, অঙ্গীকার পূরণ বলতে ধর্মীয়, মানবিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিসহ সব বিষয়ে চুক্তি মান্য করতে বলা হয়েছে। এমনকি অমুসলমানদের সঙ্গেও সব ধরনের চুক্তি মেনে চলতে হবে এই আয়াতের আলোকে। অঙ্গীকার রক্ষার গুরুত্ব সম্পর্কে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম মালেক আশতারের কাছে লেখা চিঠিতে বলেছেন,
বহু বিষয়ে মতভেদ থাকলেও অত্যাবশ্যক বা অবশ্যই পালন করতে হবে এমন ধর্মীয় দায়িত্বগুলোর মধ্যে অঙ্গীকার পূরণের বিষয়ের মতো আর কোনো বিষয়ে এত বেশি মতৈক্য নেই মানবজাতির মধ্যে। আর এ কারণেই অজ্ঞতার যুগে মূর্তি পূজারীরাও মানুষের মধ্যকার চুক্তি বা অঙ্গীকারগুলোকে সম্মান করত, কারণ অঙ্গীকার ভঙ্গের যন্ত্রণাদায়ক পরিণতি কি হয় তা তারা দেখেছিল। অঙ্গীকার পূরণ সম্পর্কিত আয়াতের পর সূরা মায়দায় ইসলামের কিছু বিধিমালা তুলে ধরা হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে কোনো কোনো জন্তুর গোশত হালাল হওয়া সম্পর্কে। এরপর এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান, যার সবই বা বেশিরভাগই হল হজ ও আল্লাহর ঘর তথা কাবাঘর জিয়ারত সম্পর্কে। এসব আয়াতের মূল বক্তব্য হল খোদাই বিধান ও পবিত্রতার সীমানাগুলো লঙ্ঘন করো না। সম্ভবত এইসব বিধান বলতে হজের বিধানগুলোর কথা বলা হয়েছে। হজের মাস সহ কয়েকটি মাসকে পবিত্র মাস হিসেবে ধরা হয়। কুরবানির পশুর ক্ষেত্রেও এইসব বিধান মেনে চলা জরুরি। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ও এমনকি অর্থনৈতিক মুনাফার আশায় আল্লাহর ঘর জিয়ারত করতে আসেন, তাদের উচিত হবে না অন্য কারোর জন্য অসুবিধা সৃষ্টি করা।
হজের এই বিশাল সমাবেশে জিয়ারতকারীদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তাদেরকে দিতে হবে স্বাধীনতা। অবশ্য ইহরাম থেকে বেরিয়ে আসার পর তারা ইচ্ছা করলে শিকার করতে পারেন বলে এখানে উল্লেখ করা হয়েছে। যিনি হজের জন্য মুহরিম হন বা ইহরাম পালন অবস্থায় থাকেন তার জন্য শিকার নিষিদ্ধ। সূরা মায়দার তৃতীয় আয়াতে ১১ ধরনের নিষিদ্ধ খাদ্যের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলছেন,
তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উঁচু স্থান থেকে পড়ার ফলে মারা যায়, যা শিঙের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু খেয়েছে, কিন্তু যা যবে ছাড়াই মারা গেছে এবং যে জন্তু যজ্ঞবেদিতে যবে করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দিয়ে ভাগ করা হয়, এসব গুনার কাজ।
এরপর মহান আল্লাহ আরো বলেছেন, আজ কাফিররা তোমাদের দিন তথা ধর্মের অগ্রগতি বা বিজয় ঠেকানোর ব্যাপারে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম।
শেষোক্ত আয়াতে যে দিনটির কথা বলা হয়েছে, শিয়া ও সুন্নি আলেমগণের বর্ণনা বা হাদিসের আলোকে অনেকেই মনে করেন এই দিনটি হচ্ছে ঐতিহাসিক গাদির সমাবেশের দিন। এই দিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মোমেনিন আলী আলাইহিস সালামকে আনুষ্ঠানিকভাবে নিজের স্থলাভিষিক্ত বলে উল্লেখ করেছেন, ফলে এই দিনটিতে ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। অন্যদিকে কাফির মুশরিকরা এতদিন এই আশায় ছিল যে মহানবীর মৃত্যুর পরই ইসলাম গুটিয়ে যাবে, কিন্তু তার স্থলাভিষিক্ত বা প্রতিনিধি নির্ধারণের এই ঘোষণার ফলে তাদের সেই আশা দুরাশায় পরিণত হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহির জীবনের শেষ হজ থেকে ফেরার পথে গাদির নামক স্থানে তার হাজার হাজার সাহাবিকে থামতে বলেন, যাতে তিনি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে পারেন। এরপর মহানবী লক্ষাধিক সাহাবির সমাবেশে এক বক্তৃতার পর জ্ঞান, খোদাভীতি, সাহসিকতা ও ন্যায় বিচারের দিক থেকে মুসলিম সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আলী আলাইহিসসালামের হাত উপরে তুলে তাকে নিজের স্থলাভিষিক্ত তথা নিজের পর মুসলমানদের প্রধান নেতা বলে ঘোষণা করেন। আর এই অবস্থায় সাহাবিরা যার যার গন্তব্যের দিকে যাওয়ার আগেই নাজিল হয় সূরা মায়দার এই আয়াত, যেখানে মহান আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকেও পরিপূর্ণ করলাম। এ অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অত্যন্ত মহান, যিনি তার ধর্মকে ও আমাদের জন্য তার নিয়ামতকেও পরিপূর্ণ করেছেন এবং আমার রেসালাত ও আমার পর আলীর বেলায়েত বা নেতৃত্বের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নতুন ধারাবাহিক গল্প ও প্রবাদের গল্প আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা শুনেছি সন্ত্রাসীর পরিণতি নামে চমৎকার একটি প্রাচীন গল্প। সন্ত্রাস সাধারণত যারা করে তারা ক্ষমতাশালী হয় কিংবা ক্ষমতাবানদের সাহচর্য প্রাপ্ত হয়। তাদের অনুসারীরাও নিজ নিজ মহল্লায় অনুরূপ অত্যাচার চালায়, ত্রাস সৃষ্টি করে ইত্যাদি বিচিত্র উপায়ে লোকজনকে হয়রান করে। নীরবে সহ্য করা ছাড়া কিছুই করার থাকে না জনগণের। কিন্তু এক মাঘে তো শীত যায় না বলে একটা কথা প্রচলিত আছে সমাজে, ব্যাপারটা কিন্তু মিথ্যে নয়। একবার যদি ওই অত্যাচারী কোনো রকমে বিপদে পড়ে, অত্যাচারিত জনতা সেই সুযোগটিকে গনিমত বলে মনে করে, প্রতিশোধ নিতে ভুল করে না।
গল্পটি আশা করি ভালো লেগে থাকবে আপনাদের। আজকের আসরেও আমরা একটি গল্প শুনব, তবে এটি হল ধ্রুবাদের গল্প। হেসব বে দিনার বাকশেষ বে খারবর, অর্থাৎ হিসাবে পাই পাই দানে সীমানাই। যারা নিজেদের উত্তর প্রজন্মকে সচেতন করে তুলতে চান, বিশেষ করে ধূর্ত ও অসৎ লোকদের প্রতারণা থেকে নিজেদের সন্তানদের রক্ষা করতে চান, তাদেরকে জীবন বোধ সম্পর্কে বাস্তব ধারণা দিতে চান, তারা আজকের এই প্রবাদের গল্পটি মনোযোগ সহকারে শুনুন। ছোট্ট এই প্রবাদের গল্পটি আপনাকে শেখাতে পারে জীবনের অনেক বাস্তবতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রবাদের গল্প। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি প্রত্যাশা রইল।
সেই কোনো এক কালের কথা, কাল তো নির্বিকার, সে তার মতো চলতেই থাকে, কারো কথা শোনে না সে। তবে কোনো এক মাকে এমন কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, যেসব ঘটনা মাছ ধরার জালে মাছ আটকানোর মতো, সময়ের জালে আটকে যায় তারা। সে কালের কোনো এক সময়ের সেই রকম একটি গল্পের কথা বলছি। দুজন ভালো মানুষ ছিল সে সমাজে। তারা সব সময় চাইত গরিব ফকির অর্থাৎ অভাবী মানুষকে সাহায্য সহযোগিতা করতে। এ কাজ করার জন্য তারা তাদের নিজস্ব মহল্লায় ঘুরে বেড়াত। মহল্লার ধনী মানুষ যারা তাদের দরজায় গিয়ে বুঝিয়ে বুঝিয়ে কিছু টাকা পয়সা সংগ্রহ করত। ওই সংগৃহীত টাকা দিয়ে তারা গরিব ও অভাবী মানুষদের জন্য তাদের জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিত।
এলাকাবাসী ও প্রতিবেশীরা ওই দুই ভদ্রলোককে খুবই ভালো মানুষ, মানে সমাজসেবক ও কল্যাণকামী হিসেবেই জানত। এ কারণে মহল্লার লোকজন তাদেরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে দ্বিধা করত না। যার পক্ষে যেটুকু দেয়া সম্ভব ছিল দিত তাদেরকে। এভাবে প্রতিবেশী গরিব ও অভাবী লোকদের জন্য ত্রাণ ও সাহায্য সংগ্রহের কাজ সুন্দরভাবেই চলছিল। এরকম সাহায্য সংগ্রহের কাজে একদিন ওই দুই ভদ্রলোক মহল্লারই এক প্রতিবেশীর ঘরে গেল। তারা ত্রাণ ও অনুদান সংগ্রহের লক্ষ্যে প্রতিবেশীর ঘরের দরজায় টোকা দিতে চেয়েছিল, কিন্তু দিতে ইতস্তত বোধ করল। কারণ ঘরের ভেতর থেকে প্রচণ্ড হইচইয়ের শব্দ কানে আসছিল তাদের। তারপর কি হলো তা আমরা শুনব একটু পরে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। বলছিলাম প্রচণ্ড হইচইয়ের শব্দ কানে আসছিল ঘরের ভেতর থেকে। ঘরের মুরব্বী সজোরে তার ছেলেকে বলছিলেন, আগামী এক সপ্তাহ তোর পকেটে কোনো কানাকুড়ি দেওয়া হবে না, তখন বুঝবি টাকার মূল্য কি। আর মূল্য বুঝলে বেহিসাবি হবি না, টাকা উড়াবি না। ছেলে বলল, আমি কি জানতাম নাকি যে ওই দোকানদার বেশি দামে বিক্রি করে? আমি জানতে চাইলাম কত, সে বলল এত। আমি সেই পরিমাণ টাকা বুঝিয়ে দিয়ে চলে এলাম। একই জিনিস যদি অন্য দোকানে আমার নজরে না পড়ত তাহলে তো বুঝতেই পারতাম না আমি বেশি দামে কিনেছি। বাবা বলল, আগে কয়েকটা দোকানে দাম যাচাই করে তারপর কেনা উচিত। তুমি সোজা এক দোকানে গেছো, দোকানদার যত দাম বলল তত দিয়ে চলে এসেছো। টাকাটি কি ভাল্লুকের ঘাস যে যেমনে খুশি তেমনে উড়াবে?
বাবা ছেলের ঝগড়া এভাবেই চলছিল। সমাজসেবী ভদ্রলোকেরা একে অপরের দিকে তাকালো এবং একজন বলল, এই ঘরে মনে হয় টোকা না দেয়াটাই ভালো হবে। মনে হয় না যে বাবা তার ছেলের সঙ্গে বেশি দামে জিনিস কেনার কারণে এরকম ঝগড়া করে সে তার গরিব প্রতিবেশীর জন্য দান দক্ষিণা করবে। অপরজন বলল, কিন্তু এটা বোধহয় আমাদের দায়িত্ব তার কাছ থেকেও সাহায্য চাওয়া, দেওয়া না দেওয়া তার ব্যাপার। অবশেষে তারা সিদ্ধান্ত নিল ওই লোকের ঘরের দরজায় টোকা দেবে। অবশ্য তারা যে কিছু পাবে সে প্রত্যাশা কারোরই ছিল না। দরজায় নক করল এবং কিছুক্ষণ পর ঘরের মালিক দরজা খুলল। প্রতিবেশীদের দেখে সে খুশি হয়ে গেল। সাহায্য সংগ্রহকারীরা তাদের কাজের কথা বিস্তারিত বর্ণনা করে বলল, এখন আপনার খুশি, চাইলে সাহায্য নাও দিতে পারেন, আবার চাইলে সামান্য কিছু দিয়ে এই মহতে উদ্যোগে শরিক হতে পারেন। এ পর্যায়ে আবারও ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। মালিক দ্রুত ঘরের ভেতর চলে গেল এবং ফিরে এলো মোটামুটি ভালো পরিমাণের টাকা সংগ্রাহকদের হাতে দিল। সংগ্রাহকরা চিন্তাও করতে পারেনি এত টাকা তাদেরকে দেবে, সে কারণে বিস্মিত হয়ে গেল তারা। একজন বলল, আপনাদের কথাবার্তা শোনার কোনো ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু কথাবার্তা এত সরবে হচ্ছিল যে কেউ এই পথ অতিক্রম করেছে শুনতে পেয়েছে। আমরাও আপনাদের বাপ ছেলের কথা অনিচ্ছাকৃতভাবে হলেও শুনতে পেয়েছি, সে কারণে আমরা ভাবতেও পারিনি আল্লাহর পথে ব্যয় করার জন্য আপনি এত বিশাল অনুদান দেবেন।
বাড়ির মুরব্বী হাসতে হাসতে বলল, আমি তো কৃপণতার কারণে ছেলেকে বকা বাধ্য করিনি, ওকে আমি জীবনের হিসাব নিকাশ শেখাতে চেয়েছি যাতে কেউ ঠকাতে না পারে। তার জানা উচিত খরচ করতে হবে প্রয়োজন মতো, আর অসহায় গরিব ফকিরদের দান করতে হবে সাধ্য মতো। ওই ঘটনার পর থেকে বলা হচ্ছে, হিসাবে পাই পাই, দানে সীমা নাই। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই আমাদের, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা মধ্যপ্রাচ্যে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনির আরও কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরব।
ইসরায়েলি দখলদারিত্ব মুসলিম বিশ্বের প্রধান সমস্যা, কিন্তু এদিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত রাখা এবং ইসরায়েল বিরোধী প্রতিরোধকে দুর্বল করা দেশে দেশে তাকফিরি সন্ত্রাস জোরদারের অন্যতম লক্ষ্য। মুসলমানদের মধ্যে অনৈক্য ও বিভেদ উস্কে দিয়ে এই লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ইসলামের শত্রুরা। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তাকফিরিরা ইহুদিবাদী ইসরায়েলের খবিস তথা অপবিত্র অস্তিত্বের দিক থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে। ইহুদিবাদী শত্রুদের সংখ্যা বিশ্বের 150 কোটি মুসলমানের মোকাবেলায় অতি নগণ্য, কিন্তু মুসলিম বিশ্বের আন্তর্কলহের ফলে এই শত্রুরা দুর্বল হওয়া সত্ত্বেও নিজেদের জন্য পথ করে নিচ্ছে, এমনকি মুসলমানদের কাছ থেকেই সহযোগিতা আদায় করে নিচ্ছে। ইসলামের শত্রুরা খুব ভালোভাবেই এটা বুঝতে পেরেছে যে মুসলিম বিশ্বে ইসলামী মাঝহাবগুলোকে যদি পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় এবং তাদের পরস্পরের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়, তাহলে ইসরায়েল খুব সহজেই প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবে।
ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে মুসলমানদের মধ্যে মতভেদ সৃষ্টি ও তা জোরদার করা ইসলামের শত্রুদের এবং বিশেষ করে ব্রিটিশ উপনিবেশবাদী শক্তির একটি পুরনো কৌশল। তিনি এ প্রসঙ্গে বলেছেন, বর্তমান যুগে সাম্রাজ্যবাদী দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্বে তাদের লক্ষ্যগুলো হাসিলের জন্য এবং নিজেদের নানা সংকট ও সমস্যাগুলো ঢেকে রাখার জন্য মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা শিয়া মুসলমানদের ব্যাপারে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, ইহুদিবাদী ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য এবং নানা ধরনের দ্বিমুখিতা ও সংঘাতের ফলে সাম্রাজ্যবাদীদের নীতিগুলোই যে অচল অবস্থা দেখা দিয়েছে তা দূর করার জন্য মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে, আর এ বিষয়টা বোঝা খুবই জরুরি। এভাবে দেখা যায়, তাকফিরিদের সন্ত্রাস ইসরায়েলের অস্তিত্বকে শক্তিশালী ও স্থায়ী করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। অন্য কথায়, তাকফিরি সন্ত্রাস ইসরায়েলি সন্ত্রাস ও ফিলিস্তিনিদের ওপর দমননীতি জোরদারে ইহুদিবাদীদের সহায়তাই করছে, অর্থাৎ সন্ত্রাস সন্ত্রাসেরই উপকারে আসে। তাকফিরি সন্ত্রাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর মোকাবেলায় ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসকেই জোরদার করছে।
সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মদতে তাকফিরি সন্ত্রাস জোরদারের আরেকটি বড় উদ্দেশ্য হল বিশ্বের অমুসলিমদের কাছে এটা তুলে ধরা যে তথাকথিত এই আসল মুসলমানরা কতটা কুসংস্কারচ্ছন্নতা, বর্বরতা, নির্মমতা, পাশবিকতা, ধর্ষণ এবং নির্বিচার গণহত্যায় অভ্যস্ত। আর এইসব বর্বরতা দমনের অজুহাতে তারা মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ করে মুসলমানদেরকে আবারও নতজানু করে রাখতে চায়। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকারের নেতৃত্বাধীন বিশ্বের কুফুরি আর মুনাফিক সম্রাটরা জিহাদ ও প্রতিরোধকে তাকফিরি প্রবণতা এবং মুসলমানদের সন্তান হবার সমার্থকে পরিণত করতে চায়। অন্য কথায়, ইসলামের শত্রুরা মুসলমানদের মন মগজকে চাপিয়ে দেওয়া শিয়া সুন্নি দ্বন্দ্বের মধ্যে মশগুল রাখতে চায়, আর এভাবে তারা মুসলমানদের আধ্যাত্মিক ও বস্তুগত সব সম্পদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার আশা করছে।
শিয়া ও সুন্নিদের পরস্পরের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনার কাজে ব্যবহার করা হচ্ছে, বড় বড় গণমাধ্যম এবং পাশ্চাত্যের ব্যবস্থাপনায় এইসব কাজে ব্যয় করা হচ্ছে বিপুল অর্থ সম্পদ। ফলে এটা স্পষ্ট যে এইসব দ্বন্দ্বে কেবল সাম্রাজ্যবাদী শিবিরই লাভবান হচ্ছে। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মুসলমানদের সঙ্গে মুসলমানদের এই দ্বন্দ্বে সেবাদার সরকারগুলোর অর্থ ব্যয় করা হচ্ছে, আর বড় বড় গণমাধ্যম ব্যবহার করে এইসব বিষয়কে বড় করে তুলে ধরে ওরা বিশ্ব জনমতের কাছে ইসলামকে একটি কুৎসিত ধর্ম হিসেবে প্রচার করার সুযোগ পাচ্ছে। যখন টেলিভিশনগুলো দেখায় যে এক ব্যক্তি ইসলামের নামে একজন মানুষের কলিজা চিপাচ্ছে, তখন ইসলাম সম্পর্কে কি ভাবা হবে? আসলে ইসলামের শত্রুরা বহু বছর আগ থেকেই এইসব বিষয়ের পরিকল্পনা করে রেখেছে। এইসব ঘটনাক্রমিক বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয়, এসবের পেছনে রয়েছে বহুদিনের সুচিন্তিত পরিকল্পনা, অর্থ ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা।
ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে আসলে মুসলমানদের মধ্যে আন্তর্কলহের হোতারা সুন্নিও নয়, শিয়াও নয়, বরং ইসলামের শত্রুদের চাহিদা অনুযায়ী মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোই হচ্ছে তাদের লক্ষ্য। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ময়দানে সক্রিয় তাকফিরি সন্ত্রাসী কর্মীরা অজ্ঞ ও অসচেতন মুসলমান, আসল শত্রু হল তারা যারা এদের অর্থ যোগাচ্ছে। এসব গোবেচারার দল যখন হতাশ বা নিস্তেজ হয়ে পড়ে, তখন তারাই এদের কাছে নানা মাধ্যম যুগিয়ে আবারও তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলছে। আর এই নেপথ্যের শক্তিগুলো তথা গোয়েন্দা সংস্থাগুলোই হল ইসলামের আসল শত্রু। মুসলমানদের উপর লেলিয়ে দেওয়া চিন্তা ভাবনাহীন বা সরল মনা এই লোকেরা, যাদের বলা হচ্ছে সালাফি, তারা ইসলামের আসল শত্রু নয়। এরা প্রতারিত ও অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত কর্মী মাত্র।
মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির বিরুদ্ধে পবিত্র কোরআন হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিশ্চয়ই যারা নিজ ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার রাসূলের কোনো সম্পর্ক নেই, তাদের বিষয়টি আল্লাহ তাআলা দেখবেন। কোরআনের মতে বিচ্ছিন্নতাবাদ ও ফেরকাবাজি হচ্ছে মুশরিকদের কাজ, মুসলমানদের জন্য তা নিষিদ্ধ। কোরআনে আল্লাহ বলেছেন, সবাই তার অভিমুখী হও এবং ভয় করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, মাঝহাবগত, গোত্রীয় ও জাতিগত সংঘাত মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ইসলামী পুনর্জাগরণ আন্দোলনগুলোর জন্য সবচেয়ে বড় বিপদ। ইহুদিবাদী ও পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলো এই লক্ষ্যে কাজ করছে। এই ষড়যন্ত্রে খরচ করা হচ্ছে পেট্রোডলার। যেসব অর্থ ব্যবহার করা যেত আল্লাহর সৃষ্টির সেবার কাজে, তা ব্যবহৃত হচ্ছে হুমকি দেওয়া, কাফির বলা, সন্ত্রাস বা হত্যাকাণ্ড, বোমা হামলা, মুসলমানদের হত্যা ও দীর্ঘকাল ধরে বিদ্বেষ বা প্রতিহিংসা জিইয়ে রাখার কাজে। মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্যের ষড়যন্ত্র প্রতিরোধ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, দূরদৃষ্টি ও সূক্ষ্ম দৃষ্টি বজায় রেখে শত্রুদের ষড়যন্ত্র ও ফাঁদগুলো ব্যর্থ করতে হবে। আশপাশের ঘটনাগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। সবার বোঝা উচিত, যারা আজ যেদিক থেকেই ইসলামী ঐক্যের কথা বলছেন, তারা খোদাই আহ্বানেরই প্রতিধ্বনি করছেন, আর যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কথা বলছেন, তাদের কণ্ঠস্বর শয়তানের কণ্ঠস্বর।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
তালাক বা বিয়ে বিচ্ছেদ নিয়ে কথা বলছিলাম আমরা গত আসরে। আমরা বলেছি, মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য হলেও যে একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবার ব্যবস্থা জরুরি, তা অনেকেই উপলব্ধি করতে পারেন না। মানুষকে যদি যেন তেনভাবে যেখানে সেখানে তার যৌন আকাঙ্ক্ষা পূরণের অনুমতি দেওয়া হতো, তাহলে পরিবার প্রথাই চালু হতো না এবং সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটত না। কিন্তু অনেকেই এই বাস্তবতাকে অস্বীকার করে লাগামহীন ও অবাধ যৌন সম্পর্কে জড়াচ্ছেন। বাস্তবতা হচ্ছে, যেসব সমাজে যৌন সম্পর্ক উন্মুক্ত এবং লাগামহীন, সেখানেই পরিবার ব্যবস্থা দুর্বল। কারণ এ ধরনের সমাজে নারী ও পুরুষেরা যৌন সম্পর্কের জন্য পরিবার গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না। তারা পরিবার বা বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন না। আজকের আসরে আমরা এসব বিষয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পাশ্চাত্যের অনেক গবেষকই মনে করেন, নারী ও পুরুষের সৃষ্টিগত ও প্রকৃতিগত পার্থক্যের বিষয়টি গভীরভাবে বিবেচনায় না নিয়ে সমতার যে স্লোগান তোলা হয়েছে এবং এই স্লোগানের ভিত্তিতে যে আইন প্রণয়ন করা হয়েছে, এখন তা গোটা সমাজ ব্যবস্থার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের আইনের কারণে তালাক বা বিবাহ বিচ্ছেদ ক্রমেই বেড়ে চলেছে। তারা পরিসংখ্যান তুলে ধরে বলছেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের আইন পাশের পর তালাক উল্লেখযোগ্য হারে বেড়েছে। হালমট সেলস্কির মতো সমাজবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের আইন পারিবারিক শৃঙ্খলা নষ্ট করে দিয়েছে। তার মতে, সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেরও প্রতিটি সদস্যের আলাদা আলাদা ভূমিকা ও দায়িত্ব রয়েছে এবং প্রতিটি সদস্যের পক্ষ থেকেই আলাদা আলাদা দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্বের ক্ষেত্রে যে পার্থক্য ও তারতম্য তা পারিবারিক জীবনকে অকৃত্রিম আনন্দ দেয় এবং পরিবারকে প্রাণবন্ত করে তুলতে ভূমিকা রাখে বলে তিনি মনে করেন। তার মতে, পরিবার টিকে থাকার নিশ্চয়তাও দেয় দায়িত্বের ক্ষেত্রে এই পার্থক্য।
একটি প্রতিষ্ঠান বা গ্রুপে যদি সব সদস্যের দায়িত্ব একই ধরনের হয় এবং সবাই একই পর্যায়ের হয়, তাহলে ওই প্রতিষ্ঠান বা গ্রুপ টিকে থাকার সম্ভাবনা কমে যায়। এ ধরনের প্রতিষ্ঠান বেশি দিন টিকে থাকতে পারে না। পরিবারের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানেও নারী ও পুরুষকে তাদের শারীরিক ও মানসিক অবস্থা, গঠন ও সক্ষমতা অনুযায়ী দায়িত্ব নিতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে এ ধরনের প্রতিষ্ঠান টিকে থাকবে না, অর্থাৎ পরিবার প্রথা বিলুপ্ত হয়ে যাবে। এর ফলে মানবজাতি ধ্বংসের মুখে পড়বে। পাশ্চাত্য সমাজে তালাকের একটি বড় কারণ হল নারী ও পুরুষের ভূমিকার মধ্যে গোলমেলে অবস্থা। অন্যভাবে বলা যায়, নারী ও পুরুষের ভূমিকা ও দায়িত্বের মধ্যে জটিল মিশ্রণ ঘটে গেছে সেখানে। এর ফলে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশ্চাত্যে এখন নারী ও পুরুষের দায় দায়িত্বের মধ্যে আলাদা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অতীতে পরিবার গঠনের আগেই হবু স্বামী ও স্ত্রী পারিবারিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিত, দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করত, মানসিক দিক থেকেও নিজেকে সেভাবে গড়ে তুলত।
বর্তমানে পাশ্চাত্যের দেশগুলোতে ফেমিনিজমের আলোকে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং নারী ও পুরুষের দায়িত্ব সংক্রান্ত কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে, পরিবার বা সমাজের কোনো সদস্য পারিবারিক দায়িত্ব পালনের জন্য আগে থেকে কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে না। কোনো ধরনের পূর্ব পরিস্থিতি না থাকার কারণে পরিবার গঠনের পর সেখানে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এর ফলে পরিবার নামের প্রতিষ্ঠানটি আর বেশি দূর এগোতে পারছে না। খোদ পরিবারই ভেঙে যাচ্ছে। এর ফলে স্বামী ও স্ত্রী যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্য সদস্যরাও ক্ষতির মুখে পড়ছে। বিখ্যাত সমাজ বিশ্লেষক ক্রিক প্যাট্রিক মনে করেন, তালাকের কারণে একজন শিশু সন্তানের মধ্যে যে মানসিক বিপর্যয় ঘটে তা বাবা মায়ের কোনো একজনের মৃত্যুর চেয়েও ভয়াবহ। শিশুরা বাবা মায়ের মৃত্যুকে যতটা সহজে মেনে নিতে পারে, ততটা সহজে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স মেনে নিতে পারে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাবা মায়ের সম্পর্কচ্ছেদ বা তালাকের সঙ্গে ওই দম্পতির সন্তানের মানসিক সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে।
ব্রিটেনে 6,000 শিশু কিশোরের উপর চালানো এক গবেষণার ফলাফলে দেখা গেছে, শিশুদের উপর, বিশেষ করে 7 বছরের বেশি বয়সী শিশুদের উপর বাবা মায়ের বিচ্ছেদের মারাত্মক প্রভাব রয়েছে। সাধারণভাবে তাদের মধ্যে বিষণ্ণতার পাশাপাশি নানা ধরনের মানসিক সমস্যা দেখা দেয় এবং বয়স বাড়ার সাথে সাথে এসব সমস্যা আরও বাড়তে থাকে। বিশেষ করে পরিবারে বাবার অনুপস্থিতি কন্যা সন্তানের উপর খুবই নেতিবাচক প্রভাব ফেলে। টোয়াইস অ্যাডপ্টেড বা দুইবার দত্তক নেওয়া হয়েছে শীর্ষক বইয়ের লেখক মাইকেল রিগান তার নিজের বাবা মায়ের বিচ্ছেদের উদাহরণ টেনে লিখেছেন, যখন আমার বাবা মা আলাদা হয়ে গেল তখন তারা যেন আমার জন্য প্রয়োজনীয় সব কিছু কেড়ে নিল। নিরাপত্তা বোধ, ভালোবাসা, সুখানুভূতি এর সবই তারা যেন নষ্ট করে দিল, সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। এখন শিশু সন্তানটির ওপর দায়িত্ব পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্ন ভিন্ন অংশ জড়ো করে গুছিয়ে নেওয়ার এবং একটি পথ নির্বাচনের। তালাক সবসময় এ ধরনেরই এক কঠিন সামাজিক সমস্যা।
তালাকের কারণে একটি পরিবারের সদস্যরাই কেবল ক্ষতিগ্রস্ত হয় তা কিন্তু নয়। এই ভাঙনের নেতিবাচক প্রভাব পড়ে গোটা সমাজ, সংস্কৃতি, এমনকি অর্থনীতির উপরও। এই বাস্তবতা উপলব্ধি করেই পাশ্চাত্যের সরকারগুলো তালাক বা বিয়ে বিচ্ছেদ কমাতে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে। কিন্তু জীবন সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন সাধিত না হলে এ ধরনের পরিকল্পনা করে খুব একটা সাফল্য পাওয়া যাবে না। এক্ষেত্রে সফল হতে হলে লাইফস্টাইলকে পরিবর্তন আনতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, পরিবার টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সুস্থ পরিবার নামের ধারাবাহিকের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আমরা বলেছিলাম যেসব পরিবারে ধর্মীয় বিধিবিধান চর্চা হয় সেসব পরিবারে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক বিপর্যয় সর্বনিম্ন পর্যায়ে থাকে। আর যদি ধর্মীয় চর্চা সুষ্ঠুভাবে না থাকে তাহলে দেখা দেয় বিচিত্র অবক্ষয়। গত বছরে আমরা আরও বলেছিলাম অনেক ক্ষেত্রেই দেখা যায় আসক্ত ব্যক্তির পরিবার বেশিরভাগ সময়ই রোগীর বৈশিষ্ট্যানুক আচরণ করে, মানে অনেকটা রোগীর সন্তোষজনক আচরণ করে।
ঘরের অন্যান্য সদস্যরা পরিবারের টিকে থাকার প্রয়োজনে এই যে তাদের উপর এরকম আরোপিত ভূমিকাগুলোকে মেনে নিতে বাধ্য হয়, সেটা যে আসলে হিতে বিপরীত হয়ে দাঁড়ায় সে কথা কেউ খেয়াল করেন না। পরিবারের সদস্যরা রোগীর অনুকূল আচরণ নিয়মিত চালিয়ে যাবার ফলে আসক্ত ব্যক্তিকে তার বিকারগ্রস্ত আচরণ অব্যাহত রাখতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ সংকট আজকাল অনেক পরিবারেই দেখা যায়, সেটা হলো পরিবারের ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ার ঘটনাকে বাবা মা মনে করে তাদের ভুল কিংবা অশোভন আচরণই এজন্য দায়ী। এজন্য অভিভাবকরা নিজেদেরকে পাপের অংশীদার বলে অনুতাপ বোধ করে আর এই সুযোগের অপব্যবহার করে আসক্ত ছেলেমেয়েরা। এ নিয়ে আমরা আজ কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ওই যে বলছিলাম, ছেলেমেয়েরা বাবা মায়ের অনুতাপ বোধের সুযোগ নেয়, ওই সুযোগ নিয়ে তারা তাদের মাদকাসক্তির জন্য নিজেদের পরিবারকেই দায়ী করে এবং নিশ্চিন্তে তাদের অপকর্ম চালিয়ে যায়। সুতরাং পরিবারের সদস্যদের মাঝে বিবেকের লাঞ্ছনা আর অপরাধ বোধটাই এরকম সহযোগিতার কারণ হয়ে দাঁড়ায় তাদের সন্তানদের মাদক প্রীতির বদভ্যাসকে সমর্থন দিতে। একটু জটিল হয়ে গেল কথাটা। আসলে আমরা বোঝাতে চেয়েছি যে পরিবারের কর্তা ব্যক্তিরা এমন ধরনের আচরণ করেন যাতে তাদের মাদকাসক্ত সন্তানেরা নিজেদের অজান্তেই ওই আসক্তি চালিয়ে যেতে উদ্বুদ্ধ হয়।
একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একজন মা, তিনি যখন মনে করেন যে তার সন্তানের জন্য তিনি যথার্থ কিংবা ভালো একজন মা নন, কিংবা অনুতাপ থেকে বলেন যে তিনি তার বাচ্চাদেরকে যথাযথভাবে প্রশিক্ষিত করে তুলতে পারেননি, কিংবা কোনো মা যখন মনে করেন যে তিনি তার সন্তানদেরকে যথেষ্ট ভালোবাসা, আদর, সোহাগ, স্নেহ দিতে পারেননি, সে কারণেই তার সন্তান মাদকে আসক্ত হয়ে পড়েছে, কিংবা তিনি চেষ্টা করছেন তার সন্তান যে মাদকাসক্ত হয়ে পড়েছে সেই ব্যাপারটা গোপন করতে, অথবা সন্তানের উচিত ছিল যেসব দায় দায়িত্ব পালন করার সেসব নিজের কাঁধে তুলে নিচ্ছেন।
বাবা মা যে সন্তানের মাদকাসক্ত হয়ে পড়ার জন্য নিজেদের দায়ী করছেন তাই নয়, এমনও হচ্ছে যে মাদকাসক্ত সন্তানকে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করেন, সন্তানের জীবনযাপনের খরচ নির্বাহ করেন, কিংবা সন্তানের সৃষ্ট জটিল পরিস্থিতিও সামাল দেন। বাবা মায়ের এ ধরনের উদার আচরণের ফলে মাদকাসক্ত সন্তানেরা তাদের ভয়াবহ পরিণতির কথা না ভেবে উল্টো বরং দেদার্সে তাদের মাদকতার নেশায় আরও বেশি বোধ হয়ে পড়ে। অপরদিকে মাদকাসক্ত সন্তানের পরিবারের সদস্যরাও মাদকে আসক্ত হয়ে পড়া সদস্যের প্রভাবে ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়ে পড়ে। তারাও হতাশায় ভুগতে থাকে, বিরক্ত হয়ে পড়ে, উদ্বেগ উত্তেজনায় অনেক সময় সহিংস হয়ে পড়ে। একটি পরিবারে একজন মাদকাসক্তের মাধ্যমে ব্যাপক উৎকণ্ঠা ছড়ায়। এর কারণ হল মাদকাসক্ত সদস্যকে তার বদ অভ্যেস থেকে ফেরাতে পরিবারের অন্যান্যরা যতই চেষ্টা তদবির করুক না কেন, সে তাতে কোনো রকম কানই দেয় না। সে তার কষ্টদায়ক স্বভাব অনুযায়ী তার কাজকর্ম চালিয়ে যেতে থাকে। এ কারণে পরিবারের অন্যান্য সদস্যরা পারিবারিক ঐতিহ্য ও মান সম্মান সুরক্ষার স্বার্থে চেষ্টা চালায় নিজেদের পরিবারের সমস্যা থেকে অন্যদের দৃষ্টি ফিরিয়ে রাখতে বা গোপন করতে। অথচ প্রকৃত সত্য হল এই গোপন করা বা দৃষ্টি ফিরিয়ে রাখার মতো লুকোচুরি মাদকাসক্তের কোনোরকম উপকারে তো আসেই না, বরং মাদকে আসক্ত হয়ে পড়া সন্তানের বিষণ্ণতা ও অক্ষমতাকেই আরও বেশি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে একটি পরিবার ইচ্ছে করলে তাদের মাদকাসক্ত সন্তানের পাশাপাশি অন্যান্য সদস্যকেও মাদকে আসক্ত হওয়া থেকে বিরক্ত রাখতে পারে। তবে এজন্য প্রয়োজন হল সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া। প্রথমেই যেটা করতে হবে তা হল অভিভাবকদের মাদক সম্পর্কে ভালো করে জানতে হবে, তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, কত রকমের মাদক রয়েছে সেগুলোর ব্যবহার পদ্ধতি, কারণ, মাদকে আসক্তির প্রাথমিক প্রভাবগুলো এবং লক্ষণ ও তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে হবে।
বাবা মাকে আরও বুঝতে হবে যে সন্তানেরা স্বাভাবিকভাবেই কৌতূহলী, তারা জানতে চাইবে মাদকদ্রব্য সম্পর্কে, এ বিষয়ে বিচিত্র প্রশ্ন তারা করবে। এমনও হতে পারে কোনো একদিন কোনো এক সন্তান তার বাবা মাকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা তোমরা কি কখনো মাদকদ্রব্য সেবন করে দেখেছ? এরকম প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাবা মাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বিশেষজ্ঞদের অভিমত হলো এটা একটা উত্তম সুযোগ বাবা মা কেন মাদকদ্রব্য সেবন করেননি বা করেন না সেটা অত্যন্ত সহজ সুন্দর ভাষায় সন্তানকে বুঝিয়ে বলতে পারেন। আর যদি মাদকে আসক্ত হয়ে পড়েই থাকেন তার কারণও যথাযথভাবে সন্তানকে বুঝিয়ে বলতে পারেন। এরপর বাবা মা কোনোভাবেই আশা করতে পারেন না যে তাদের সন্তান একই ভুলের পুনরাবৃত্তি করবে না।
সুতরাং এত বেশি ব্যাখ্যা দেওয়া ঠিক নয় যাতে সন্তানের ভেতরে কৌতূহল সৃষ্টি হয়। মনোবিজ্ঞানীরা বলেছেন, সন্তানকে মাদক থেকে ফিরিয়ে রাখার সবচেয়ে উত্তম ও কার্যকরী উপায় হল তাদেরকে ভালোবাসা। শুধু সময় দিলেই চলবে না, বরং তাদেরকে বোঝাতে হবে যে কতটা ভালোবাসেন তারা। সেই সঙ্গে সবসময় তাদের সুখে দুঃখে প্রয়োজনে কাছে থাকতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। ভালোবেসে সন্তানকে যদি কোনো কিছু বলা হয়, আদেশ করা হয়, তাহলে সন্তান তা অনুসরণ না করে পারে না। তো শ্রোতা বন্ধুরা, আজ আর কথা নয়, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশা রইল।
Tehran ne khosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamne klsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i եւ AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալն Աստծո, բարի երեկո հարգարժան ռադիոլսող բարեկամներ, բարի հանդիպում, ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը, մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե, տաղավարում են Արթին Ալավերդյանը և Շողի Քեշիշյանը։ Երեկոն երեքշաբթի է, թվականի հուլիսի 22-ը, իրանական 1404 թվականի թիր ամսի 31-ն է։ Մեր ծրագիրը այս երեկո ձեզ համար։ Նախ միասին կունկնդրենք մի գեղեցիկ երգ։ Ժամը 19-ին կհաղորդենք լուրեր։ Լուրերին կհաջորդի այսօրվա համար նկատի առած քաղաքավարության հոդվածը, որը կրում է հետևյալ խորագիրը։ Ամերիկացի լրագրողն ասել է, Իրանը պատմության ճիշտ կողմում է կանգնած։ Ծրագրի երկրորդ բաժնում կներկայացնենք հետևյալ խորագրերով ռադիոհաղորդումները. Իրանի, իրանահայ հանրահայտ գործիչներ, Իսրայելը միացյալ նահանգներին առանց միացյալ նահանգների ոչինչ է, հավերժ պարսի ծոց պոդքաստը, Իրանի ժամանակակից կինոն և աշխարհի պատմությունը շարքից պոդքաստը վերջում ձեր ուշադրությանը կներկայացնենք։ Այժմ մայրաքաղաք Թեհրանում ժամը 18:56 րոպե։ Միասին ունկնդրենք մի գեղեցիկ երգ։ Ձեր ուղեկիցը հայերեն ռադիոժամն է։